early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillah Rabbil Alameen, wa salat wa salam ala Sayyidil Mursaleen. Amma ba'd, fa'audhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salat wa salamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. As-salat wa salamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nurullah. Wa ashun kichu bhalo bhalo niyat shamil kore niye je Allah ta Rasul sallallahu alayhi wa sallam er shontushtir jonno shuru theke shesh porjonto onushanti dekhbo. Ekhane ja madani phul ashbe tar upor nije amol korbo ebong opor islami bhai nikot ta pochhiye deyar chesta korbo. Madani channel er darshok bindo, jodi sokal ta hoy Allah ta'ala হুকুম পালনের মাধ্যমে, যদি সকালটা হয় জিকির আজগারের মাধ্যমে, যদি সকালটা হয় নামাজ ফজরের নামাজ আদায়ের মাধ্যমে, তাহলে বলা যায় যে আমাদের সকালটা আমাদের দিনের শুরুটা ভালো হয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের পুরো দিনের মধ্যে বা আমি বাইরে বের হলাম, চাকরিতে গেলাম, ব্যবসাতে গেলাম, যদি কোনো একটা খারাপ অঘটন ঘটে যায়, কোনো একটা বিপদ চলে আসে, তাহলে হয়তোবা আমাদের মুখ থেকে এটা বেরি হয়ে যায় যে না জানি আজকে কার চেহারা দেখে বের হয়েছি। কিন্তু দেখা যাবে যদি আমরা পিছনের দিকে তাকাই, সকালে উঠে বান্দা তার চেহারাই আয়নার মধ্যে দেখে, আবার বলে ওঠে যে কার চেহারা দেখেই বের হয়েছি। তো আমরা যদি দিনের শুরুটা আমরা আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে করি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে করি, মাধ্যমে করি, কোরআন তিলাওয়াতের মাধ্যমে করি, তাহলে হয়তোবা আমাদের পুরো দিনটাই ভালো যাবে ইনশাআল্লাহ আজওয়াজাল। আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে যে জীবন যাপনের ধরন, অর্থাৎ আমাদের পুরো জীবন আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের লাইফ স্টাইল কিভাবে কিরকম হবে, আমাদের জীবন ব্যবস্থাপনা কেমন হবে ইনশাআল্লাহ আজওয়াজাল, এই ব্যাপারে আমরা মাদানী ফুল শ্রবণ করবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে। আসুন শুরুতে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে যিনি উপস্থিত রয়েছেন ওনার সম্পর্কে কি আর বলা রয়েছে। ওনাকে সবসময় আপনারা সকালবেলার অনুষ্ঠান যেটা ঢাকা থেকে সম্প্রচার করা হয়, যার নাম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত, সেখানে হোস্টিং করতে দেখেন। তো উনি আমাদের অনুষ্ঠানে তশরিফ এনেছেন, ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও আমাদের নাতখা ইসলামী ভাই রয়েছেন রমজান ভাই, ওনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন মানে এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুরুতেই আমাদের রমজান ভাই থেকে হামদে বারি তালা এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله جبني حبك تمار دیدار يا رسول صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله 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 الله, الله, الله Allah, 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 Allah.
আনন্দিত Ya Rasul Aasimane آسمانِ راج تو
ماں زمینِ یو راج تو
آسمانِ راج تو ماں زمینِ یو راج تو উভয় জগতে চলে তোমার উভয় জগতে চলে তোমার ক্ষমতা
ইয়া রাসূল পারবে করতে বর্ণনা
তোমারি শান ইয়া রাসূল দুনিয়ার মোহে কেন মেকুল হয়ে ছুটিব আমি দুনিয়ার মোহে কেন মেকুল হয়ে ছুটিব আমি তুমি আমার ধনের সম্পদ জানে রহমত
ইয়া রাসূল তুমি আমার
ধনের সম্পদ জানে রহমত ইয়া রাসূল কে পারবে করতে
বর্ণনা
তোমারি শান
ইয়া রাসূল
কোনে কোনে প্রতিক্ষণে বাজে হায় নাফরমানি রসুল্লাহ আকা হাবিবাল্লাহ কোনে কোনে প্রতি কোনে বেড়ে যায় যে গোলামার কোনে কোনে প্রতি কোনে বাঁচে হয় না ফরমানি গুনাহে যায় না যে অভাস আমারি ইয়া রাসূল গুনাহে যায় না যে অভাস আমারি ইয়া রাসূল নেকি বলতে আমারি আমল নামায় তুমি এসে করো আতারি
আমিনি
শাফাআত
ইয়া রাসূল তুমি এসে করো আতারি
শাফাআত
ইয়া রাসূল
কে পারবে
করতে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল
মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আসুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই। শুরুতে আমাদের জাকির ভাইয়ের কাছে যাব যে আমাদের জীবন ব্যবস্থাপনা কেমন হওয়া চাই, আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব। শুরুতে যদি আমরা নিই যে আমাদের চোখ খোলার পর আমাদের কি করণীয় রয়েছে, দিনের শুরুটা আমরা কিভাবে করব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا المرسلين اما بعد যে বিষয় নিয়েছেন আজ মাশাআল্লাহ, সকালবেলা উঠে এমন কিছু শিক্ষা, এমন কিছু পাওয়া মাদানী চ্যানেলের মাধ্যমে, এটাই দর্শকের সবসময় এক চাহিদা থাকে যে আজ যে অনুষ্ঠান শুরু হয়েছে এর মাধ্যমে কিছু না কিছু শিখতে পারবো, কিছু না কিছু জানতে পারবো। আর বিষয়গুলো আলহামদুলিল্লাহ এমনই নিয়ে থাকে মোবালিকে দাওয়াত ইসলামী, যাতে করে দর্শক শ্রোতা নিজের দুনিয়া এবং আখেরাতের বেশি মঙ্গল যে বিষয়গুলো রয়েছে এগুলো যেন তারা শিখতে পারেন আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়, নিজের জীবন, নিজের জিন্দগি দুনিয়াতে কিভাবে অতিবাহিত করব, আর যার মাধ্যমে যেইভাবে অতিবাহিত করলে আমাদের আখেরাত সুন্দর হবে, এটাই উদ্দেশ্য থাকে প্রতিটা মানুষের, মুসলমান মুমিন যারা, যে আমি এমন ভাবেই দুনিয়াটা অতিবাহিত করি যাতে করে আমার এই দুনিয়াটা অতিবাহিত এমন ভাবে হোক যার মাধ্যমে আমি আখেরাতের ফসল ভালো পেয়ে থাকি। যখন কোনো ব্যক্তি তার এই দুনিয়াতে আসা বা দুনিয়াতে পাঠানো, দুনিয়াতে চলাফেরা বসবাসের উদ্দেশ্য যেটা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একটা হয়েছে আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটা আছে, আমি লেখাপড়া কেন করি, ভালো ডিগ্রি অর্জন করব, ভালো চাকরি করব, সুনাম অর্জন করব, মা বাবার মন খুশি করব, দুনিয়াতে আমার সুনাম অর্জন হবে, একটা আমার উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আমি ব্যবসা বাণিজ্য ভালো করি এই কারণে যে আমার দিন দুনিয়া ছেলে মেয়ে সংসার আদি ভালো মতো চলবে। এক একটা মানুষের কিন্তু তার জীবনের পিছনে একটা উদ্দেশ্য থাকে ব্যক্তিগত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এরও একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যখনই আমরা কোরআনে পাক খুলি বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কখনো নামাজের নাম নিয়ে, কখনো রোজার নাম নিয়ে, কখনো দান সৎকার নাম নিয়ে, কখনো উত্তম চরিত্র নাম নিয়ে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় কি আমি তোমাদেরকে এমনিতে দুনিয়াতে পাঠাইনি।
বেশক
পাঠানোর পিছনে কিছু রহস্য আছে, কিছু কারণ আছে, আর সেটা হলো কি তোমরা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করো, আর এই ইবাদতের মাধ্যমে তোমরা হাসরে কিয়ামতের দিন আমার থেকে জান্নাত লাভ করো।
সুবহানাল্লাহ।
তো এই যে এক উদ্দেশ্য এক আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, আরেকটা উদ্দেশ্য কি আমরা দুনিয়াতে আসার পরে আমাদের অন্তরে গেঁথে নিয়েছে কি আমার এই উদ্দেশ্য। মনে রাখবেন লিয়াকত ভাই, কোন একটা বাচ্চা ছেলে 10 বছর 15 বছর 20 বছর, কেউ এইটে পড়ে, কেউ ইন্টারে পড়ে, কেউ টেনে পড়ে, এদেরকে জিজ্ঞাসা করবেন কি তুমি তোমার উদ্দেশ্য কি, তুমি বড় হয় কি হবে, এটাও কিন্তু তার একটা উদ্দেশ্য। আর সে এই উদ্দেশ্যটা, সে বড় হয় কি হবে, এই উদ্দেশ্যটা কিন্তু সে তার বড় যারা তাদের থেকে শিখেছে, হয়তো বা তার টিচার শিক্ষক তাকে শিখিয়েছে
অথবা
তুমি ভালো স্টুডেন্ট, লেখাপড়া শেষ করে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমি তোমার ওস্তাদ, আমার উদ্দেশ্য, আমার টার্গেট তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়ে ছাড়বো। মা বাবা বলে দেখো তুমি আমার ঘরের বড় ছেলে, তোমাকে নিয়ে অনেক বড় আশা বড় সমাজ, তুমি বড় হয় ডাক্তার হবে। এই যে ছেলে 15 বছর বয়স তার, সে মাত্র 8-এ পড়ে, 9-এ পড়ে বা 10-এ পড়ে, এই ছেলে তার জীবনের উদ্দেশ্য বুঝে গিয়েছে কার থেকে, মা বাবা থেকে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সে যখন পথ চলা শুরু করে সব মানুষ কামিয়াব হয় না আর সব মানুষও ফেল খায় না, কিছু কিছু মানুষ কিন্তু এই কামিয়াবির পথে চলে যায়। আর এর পিছনে উৎসাহ কার ছিল, ওস্তাদের মা বাবা। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন কি তোমাদেরকে আমি এমনিতেই পাঠাইনি, এর পিছনে আমার রহস্য আছে, উদ্দেশ্য আছে, তোমরা দুনিয়াতে যাবে আমার ইবাদত করবে আর এর মাধ্যমে ভালো ফলাফল করবে, আখেরাতে আমার থেকে তোমরা জান্নাত নিবে।
সুবহানাল্লাহ।
এখন এই উদ্দেশ্যটাই যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঠিক এই একই উদ্দেশ্যটা যদি আমি আমার সন্তানকে দিতে পারি, আমি আমার ছোট ছাত্র যারা আছে, ছোট যারা আছে তাদেরকে দিতে পারি যে দেখো লেখাপড়া করবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অ্যাডভোকেট হবে, অনেক কিছু হবে, কিন্তু উদ্দেশ্য একটাই, ইবাদত করতে হবে আর আল্লাহ তাআলা থেকে জান্নাত হাসিল করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, জান্নাত হাসিল করতে হবে। আজ আমি মসজিদের ইমাম আছি, আমার বক্তব্যে 107 পড়তে আছে। এই 107 নলেজে যদি আমি এটা ঢুকিয়ে দিতে পারি, তোমার উদ্দেশ্য এটাই, দুনিয়াতে ইবাদত করতে হবে, আখেরাতে জান্নাত হাসিল করতে হবে,
জি,
এটা আল্লাহ তাআলার হুকুম রয়েছে। আর বাকি তুমি দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এগুলো মানা নেই ইসলামে, 100% অধিকার আছে, করতে পারবে তুমি, কিন্তু এগুলো যে করবে এর পিছনে যেন এটা না থাকে তুমি এটা করতে গিয়ে আখেরাতকে ভুলে যাও। আর বেশিরভাগ এখন এটাই হয়, ডাক্তার হতে গিয়ে সে দুনিয়া পাওয়ার জন্য আখেরাতকে ভুলে যায়, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সে ভুলে যায়। একটা উস্তাদ, একজন টিচার ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10 ক্লাসের মধ্যে কমপক্ষে হাজার হাজার ছাত্র সে পড়ায়। এখানে সে পড়াবে, ইংলিশে ভালো রেজাল্ট তোমাকে করতে হবে শিওর, গণিতে ভালো রেজাল্ট করতে হবে শিওর, বাংলায় ভালো রেজাল্ট করতে হবে শিওর, কিন্তু তোমাকে এই ভালো রেজাল্টের আগে যে উদ্দেশ্য দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে সামনে রাখতে হবে, ইবাদত রিয়াজত করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, আখেরাতে তোমাকে জান্নাত হাসিল করতে হবে। এই একটা টার্গেট, একটা উদ্দেশ্য যদি ছোটবেলা থেকে ওই ডাক্তারের মতন আমরা দিয়ে আসতে পারি, যেভাবে তোমাকে ডাক্তার হতে হবে সেভাবে তোমাকে জান্নাতবাসী হতে হবে, তবে সে ছোটবেলা থেকে একটা উদ্দেশ্য, একটা টার্গেট নিয়ে চলতে চলতে আল্লাহ চাইছে দুনিয়াতে ডাক্তার হবে আর আখেরাতে জান্নাতের অধিবাসীও হবে, এই যে এক উদ্দেশ্য টার্গেট যদি আমরা দিয়ে দিতে পারি, তবে আল্লাহ চাই আমাদের সমাজ থেকে বেনামাজি দূর হয়ে যাবে আর নামাজি বেড়ে যাবে। যেটা আপনি বললেন যে সকালবেলা ঘুম থেকে উঠে, এটার পিছনে এত কথা বলার উদ্দেশ্য আমার এটার জন্যই, সে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে চোখটা খুলবে মাত্র, আর চোখ খুলে তার মনে পড়বে আমার মা বাবা আমাকে শিখিয়েছে আমার উদ্দেশ্য জান্নাত,
আল্লাহু আকবার,
সে যখন ঘুম থেকে উঠবে চোখটা খুলবে, চোখ খোলার আগে মনে পড়বে আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে আমার টার্গেট জান্নাত, আমার মক্তবের ওস্তাদ আমাকে শিখিয়েছে আমার টার্গেট জান্নাত, যাক আমি ঘুম থেকে উঠলাম, অজু করি ভালো মতো আর আল্লাহ তাআলার কুদরতে কদমে সেজদা করি, আল্লাহর হুকুমকে পালন করি, ফজরের নামাজ আদায় করি, এরপরে আমি কিতাব নিয়ে পড়তে বসে যাই, এটাই যদি তার উদ্দেশ্য থাকে, প্রতিদিন সে ফজরের নামাজ পড়বে আর উঠে নামাজের পরে তার দুনিয়ার কাজের মধ্যে সে লেগে যাবে, চোখ খোলার আগে তার এটাই মনে পড়ে যাবে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের জেলে দর্শকবৃন্দ, খুব সুন্দর আমাদের এই ফলে আমরা জাকির ভাইকে শ্রবণ করেছি যে চোখ খোলার পর যদি কেউ আমাদের জেহেনের মধ্যে, আমাদের মাইন্ডের মধ্যে এটা সেটিং করে দেয় যে আমাকে জান্নাত হাসিল করতে হবে, দুনিয়া তো রয়েছে শুরু, প্রথমে আমাকে যদি এটা মাইন্ড সেট আপ করে ফেলি আমি যে আমাকে জান্নাত হাসিল করতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে দূরে রাখতে পারবো না। কেন, দেখুন সকালে উঠেই প্রত্যেক মুসলমানের প্রধান কর্তব্যই হচ্ছে ফজরের নামাজটা আদায় করা। এখন বাকি সব দুনিয়াবি কাজ পরে, কেন আপনি যদি ফজরের নামাজ কাজা করে দুনিয়াবি কাজে লেগে যান তাহলে হয়তো আপনার দুনিয়াবি কাজ হয়ে যাবে, কিন্তু জান্নাত হাসিল করা থেকে আপনি নিজেকে দূরে রাখবেন।
জি,
এতে করে দেখা যাবে আপনার দুনিয়া তো সফল হয়ে গিয়েছে কিন্তু আখিরাতের দিক থেকে আপনি নিজেকে অনেকটুকু পিছনে নিয়ে এসেছেন।
এখানে যদি লিয়াকত ভাই দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, হয়তো বা হাজারো দর্শক আল্লাহ তাআলার দয়া দেশ বিদেশে আছে আর এরা দুনিয়াকে জানেন, এখন বর্তমান দুনিয়া কোন পজিশনে আছে আর কোন গতিতে দুনিয়া চলছে, যে উদ্দেশ্যটা আমি বললাম সকালবেলায় মাদানী চ্যানেলে বসে, হয়তো অনেকে আমার কথায় শুনে খুশি হয়েছেন, না আজকে একটা কথা শুনছি খুব ভালো লাগলো, আবার অনেকেই খুশি হতে পারবেন না, এই কারণে কেননা সকালবেলা উঠে তার সন্তানকে নিয়ে তাকে স্কুলে
যেতে হয়। জি,
ফজরের নামাজ থেকে শুরু করতে হয় তৈয়ারি, এক ঘন্টা লাগে, সকালে বাচ্চা নাস্তা করতে চায় না, নাস্তা করাতে হয় জোর করে, সকালবেলা ঠান্ডা পানি, এখন ঠান্ডা পানি দিয়ে মুখ হাত ধোয়াতে হয়, ফ্রেশ করাতে হয়, এরপরে বইয়ের ব্যাগ গোছাতে হয়, তাকে বই নিয়ে স্কুলে যেতে হয়, কমপক্ষে স্কুলে যাওয়ার পূর্বে এক ঘন্টা তৈরি আছে। এখানে আমাদের ঘর আছে, ফ্যামিলি আছে, আমরা দেখি যখন আমার নিজের বাচ্চাকেও নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তো এক ঘন্টা পূর্বে, আমি যখন সকালের অনুষ্ঠানের জন্য রেডি হই এক ঘন্টা পূর্বে, ঠিক ঘরের মানুষও বাচ্চাকে মাদ্রাসায় যাওয়ার জন্য এক ঘন্টা পূর্বেই তারা তৈরি হয়, নাস্তা করানো, ব্যাগ গোছানো, তারপর তাকে নিয়ে যাওয়া। ঠিক এখন বর্তমানে মানুষের জেহেনের মধ্যে এটাই, মন মানুষের এটাই বানিয়ে নিয়েছে কি সকালবেলা উঠে আগে আমার বাচ্চাকে স্কুলে পাঠানো, ক্লাস যদি মিস হয় তো সে এই ক্লাসের পড়াগুলো পাবে না। দেখুন কতটুকু সময় ব্যবধান, এখানে ছয়টায় যদি নামাজ হয়, 5:55 নামাজ হয় আর ছয়টা থেকে প্রস্তুতি নিতে হয় স্কুলে যাওয়ার জন্য, বাচ্চাকে স্কুলে দিয়ে আসার জন্য 7টায় ক্লাস ধরতে হবে বাচ্চাকে, এখন যে ছোট বাচ্চাদের ক্লাসগুলো রয়েছে এত ফার্স্ট টাইমে দিয়ে দেয়, তাড়াতাড়ি যেতে হয়, তো এই যে সকালে উঠে সে বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে এই উদ্দেশ্যটা, টার্গেটটা, ঘুম সব বাদ দিয়ে সকালে উঠে 6:00 উঠে 7টার ক্লাস ধরার জন্য যায়, ঠিক 5 মিনিট আগে যদি উঠতে পারে নিজের সন্তানকে নিয়ে, আর এই পাঁচ মিনিট আগে উঠে যদি সেও ফজরের নামাজ পড়ে আর সন্তানেরও নামাজ পড়ে, কত না ভালোভাবে তার সকালটা অতিবাহিত হবে বলে
মাশাআল্লাহ। এবং এছাড়াও এটাও শিখবে বাচ্চা যে না আমার পিতা মাতা ফজরের প্রথম কাজই করতেন ফজরের নামাজ,
ফজরের নামাজ
মানে ওনাদের উনি যদি নিজের অভ্যাসে এটা পরিণত করে নেয় যে আমার চোখে চোখ খোলার সাথে সাথে আমার একটাই কাজ ফজরের নামাজ, তাহলে সন্তানও শিখবে।
এখানে একটা হাদিসে পাকও আছে, হাদিসে পাকটা এরকমের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ যেটা এটা জামাতে আদায় করার জন্য মসজিদে যেতে বলেছেন, আর সুন্নাত নামাজ যে আছে ঘরে আদায় করার জন্য বলেছেন। কেন বলেছেন এখানে? যে তুমি যখন ঘরের মধ্যে সুন্নাত নামাজগুলো অন্যান্য নফল ইবাদতগুলো আদায় করবে তোমার ঘরের বাসিন্দারা দেখে তোমার থেকে শিখবে
মাশাআল্লাহ।
আর এটা শিখে তোমার ছেলে হোক মেয়ে হোক ওয়াইফ স্ত্রী যারা হোক তারা শিখবে যে এই ব্যক্তি সারা দিন পরিশ্রম করে, আর পরিশ্রম করার পরেও যখন রাতের 10টা 11টা বাজে সে বিছানায় যায় আর ফজরের নামাজের জন্য সে তাড়াতাড়ি উঠে যায়, উঠে ঘরের মধ্যে সুন্নাত নামাজ আদায় করে আর ফরজ নামাজের জন্য সে জামাতের জন্য মসজিদে চলে যায়। সে যদি এত পরিশ্রম করে এত এত কাজকর্ম করেও যদি সে ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে যেতে পারে, তা আমরা কি ঘরের মধ্যে ইসলামী বোনের নামাজ আদায় করতে পারবো না? তার সন্তানও শিখে তার ঘরের মানুষেরাও এটা থেকে শিখে
মাশাআল্লাহ। মানে জেলা দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে সকালের শুরুটা কিরকম হওয়া চাই, সকালে যেমন আজকেও আপনাদের সবার সকাল হয়েছে, অনেকে হয়তো বা ফজরের নামাজ আদায় করতে পেরেছেন, অনেকে হয়তো বা পারেননি, কিন্তু যারা স্ক্রিনের সামনে বসে আছেন একটু নিজে নিজে অনুধাবন করুন, এই যে আজকে আমি ফজরের নামাজটা আমার থেকে ছুটে গিয়েছে আমার অন্তরের মধ্যে কেমন লাগছে? একটা কথা চিন্তা করুন, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে জব করেন, যে চাকরি করেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি সেখানের বসের সামান্যতম নাফরমানিও করে ফেলেন, সামান্যতম কথার অবাধ্যতা হয়ে যান, তাহলে বস থেকে কিন্তু আপনি একটা পানিশমেন্ট পেয়ে যান, বা আপনার বস কিন্তু আপনাকে বেতন থেকে কেটে ফেলে বা আপনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, কোনো একটা না কোনো একটা আপনার ক্ষতি বা আপনাকে বঞ্চিত করবে। কিন্তু দেখুন আমার মালিক এমন করিম যে যে মালিক আমাকে সকালে নামাজ কাজা হওয়ার বদৌলতে আমার থেকে নাস্তা ছিনিয়ে নিচ্ছে না। যেমন অনেক অনেক সকালের দর্শক এখন আমাকে শুনছেন, আপনারা এটা অনুধাবন তো করতে পারবেন যে আমি ফজর নামাজ পড়িনি কিন্তু মালিক চাইলে তো আমার থেকে সকালের নাস্তাটা আমার রিজিক থেকে উঠিয়ে নিতে পারতেন, কিন্তু তা করেনি, জাকির
করেনি।
কতই মহান আমার মালিক,
কত দয়া উপর।
কিন্তু এই যে ইসলাম এত সুন্দর একটা ব্যবস্থা যে বলছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দুনিয়ার জন্য বের হবে, তার রিজিকে কি হবে,
বরকত
হবে, তার দুনিয়া পুরো দিনটাই ভালো যাবে। এখন আমি আপনি যদি ফজরের নামাজ থেকে দূরে থাকি, ফজরের নামাজ আদায় না করে যদি আমার দিনটা শুরু করি, তাহলে এটা আবার কেন বলবো যে আমার দিনটা খারাপ যাচ্ছে? একটু চেক করে দেখি না নিজেকে।
আরো কিছু কথা দর্শকের সাথে শেয়ার করার ইচ্ছা করে, সেটা হলো গিয়ে এক তো ফজরের নামাজ আদায় করা সেই সৌভাগ্যতার হয়নি,
জি,
আর অভিযোগ কিন্তু কমে না। অভিযোগ কি, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, অফিসের মধ্যে যাদের সাথে কাজ করি তারা আমার কথা শুনে না। আমি তো কসম দিয়ে বলবো আপনি রেগুলার ফজরের নামাজ আদায় করে নামাজ পড়েন, ফজরের নামাজ আদায় করেন, বাকি চারোক্ত নামাজও জামাতের সাথে আদায় করেন, এরপর আপনার এই মুখ থেকে, কেননা আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করেছেন, এখন আপনি যা বলবেন আপনার মাতে আর তা শুনবে, আর এটার ব্যবস্থা আল্লাহই করে দিবেন। এখন আপনি নামাজ পড়েন না, নামাজ না পড়ে আপনি বলেন আমার সন্তান কথা শুনে না, কেন শুনবে কথা? আপনি আপনাকে আল্লাহ তাআলা হুকুম করেছে সেই হুকুম তো আপনি পালন করেন নাই, এখন আপনি হুকুম করেছেন আপনার সন্তানকে সেও পালন করে নাই। এখন আমরা হইলাম এইরকমের যে আমি রোপণ করতে চাই তাল গাছ আর ওই তাল গাছ থেকে পেতে চাই বেল, এটা কখনোই সম্ভব না।
বেশক
না আমি ইবাদত করি না আল্লাহ, কিন্তু আমি চাই কি আমার ঘরে যারা আছে সবাই আল্লাহর নেককার বান্দা হয়ে যাক। কেমন এক অদ্ভুত চিন্তাধারা, আমি নিজে কোরআন তেলাওয়াত করি না, আমি চাই আমার ঘরের যারা আছে সবাই হাফেজে কোরআন হয়ে যাক, আমি হালাল উপার্জন করি না আর চাই আমার ঘরের মানুষ সবাই জান্নাতে চলে যাক। মানে মানুষের এক চিন্তাধারা, যখন আমি নিজে করব নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করব তখন আপনাকে আশাবাদী না, আপনি এটা মনে রাখতে পারেন যে আমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো আমার ঘরের মানুষও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কারণ আমি ঘরের বড়, আমি যা করব আমার ঘরের মানুষ তাই শিখবে তাই করবে। এখন আপনি নামাজ আদায় করেন না, আপনি বলেন কি আমি চাই আমার ঘরের মানুষ সব জান্নাতই হয়ে যাক সব নামাজই হয়ে যাক, এটা তো কখনোই সম্ভব নয়।
তাই আরেকটা হচ্ছে জাকির ভাই যে এই যে আপনি বললেন যে আমার অবাধ্য হয়ে যায় বা আমার কথা শুনে না, আচ্ছা এটা চেক করে দেখি না, আমি তো আল্লাহ তাআলার অবাধ্যতা করছি না, নামাজ পড়ছি না, এটা তো আল্লাহ তাআলার অবাধ্যতা। তারপর আমি অনেক এমন কাজ করছি, এমন অনেক নাফরমানি করছি যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হয়, এখন আমার আমার সাথে কেউ কথা শুনবে না সেটা আমার নারাজগি চলে আসতেছে, কিন্তু আমার মালিককে যে আমি নারাজ করতেছি সেটা আমাদের আমাদের চিন্তা ভাবনা আসে না। তো আরেকটা বিষয়, যে দিনের শুরুতে আমরা ফজরের নামাজ দিয়ে আদায় করবো, এখন আচ্ছা ধরুন ফজরের নামাজ আদায় করলাম, অনেকে চাকরির জন্য বের হয়, ব্যবসার জন্য বের হয়, তো পুরো দিনটা কিভাবে অতিবাহিত করা যায় একটা মুসলমানের
ক্ষেত্রে? খুব সুন্দর একটা বিষয় এখানে, যখন আমার এই উদ্দেশ্য, আমার এই টার্গেট কি আমাকে জান্নাত পেতে হবে,
জি
আমাকে নাজাত পেতে হবে যেভাবেই হোক না কেন, এই যে চলাফেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এখানে মানুষের সাথে লেনদেন করা আসে, এখানে এক অফিসে বসে কাজকর্ম করা আসে, এখানে ইলিম অর্জন করা আসে, এখানে নামাজ জামাতে আদায় করা আসে, একটা মানুষের প্রতিদিনের কাজের মধ্যে এগুলো সব কিন্তু অ্যাড রয়েছে।
জি,
যখন আমার উদ্দেশ্য এটাই হবে কি আমি নাজাত পেতে চাই, আমি জান্নাত পেতে চাই, তো ওই মন মানসিকতা আর ওই চিন্তাধারা আমাকে সামনে রেখেই কিন্তু সামনে যে ব্যক্তি আছে, আমার কাজকর্ম যেগুলো আছে এভাবেই করতে হবে। যেমন কোন ব্যক্তি ঘরের মধ্যে, সে তার মনের মনেই নেই যে আমাকে নাজাত পেতে হবে, সেটা জানে না, এই ইলমও তার কাছে নেই যে এই দুনিয়াই হয়েছে আমাকে নাজাত লাভের এক মাধ্যম, আর নাজাত পাওয়ার জন্য যা কিছু করার এই দুনিয়াতে করে আমাকে যেতে হবে। যখন এই কথাটাই ব্যক্তি ভুলে যায়, তখন তার মধ্যে রাগ, গোসা, ঠকানো, এই সকল ইত্যাদি গুলো, বেনামাজ, কোরআন তেলাওয়াত না করা, সন্তানের হক আদায় না করা, ঘরের পরিবার পরিজনের হক আদায় না করা, এগুলো কিন্তু তার মধ্যে চলে আসে যখন তার মাথা থেকে এটা বের হয়ে যায় কি এই দুনিয়াই হয়েছে আমার জান্নাত লাভের মাধ্যম, উপায়। তো সে যখন ভুলে যায়, ঘরের মানুষের সাথে খারাপ আচরণ করে, ছোট বাচ্চাদের সাথে, নিজের সন্তানের সাথে খারাপ আচরণ করে, শুধু মানে ঘেউ ঘেউ যে বিষয়টা আছে না, এটা করতে থাকে সন্তানের সাথে। আমার আমিরুল সুন্নাত তো বলেন কি, কামিয়াব বাবা তো ওই ব্যক্তি যে বাবা ঘরে আসার সাথে সাথে সন্তান বাবাকে একটু জড়িয়ে ধরার জন্য দৌড়িয়ে আসে, আর নাকাম ওই ব্যক্তি যে বাড়িতে আসার পরে সন্তান যদি খেলাধুলায় ব্যস্ত ছিল, আর বাবা ঘরে আসার পরে সন্তান আবার পড়ার টেবিলে চলে গেছে খেলাধুলা ছেড়ে দিয়ে, কেননা বাবা আসছে, এখন আর খেলা যাবে না, এখন আর দুষ্টমি করা যাবে না, বাবা আসছে, এখন আর অন্য অন্য কাজের মধ্যে আমাকে থাকা যাবে না, বাবা ধমক দিবে, ঝাড়বে, রাগ করবে, গোসা করবে, মার দিবে। তো সন্তান যখন বাবাকে ভয় পেয়ে পড়ার টেবিলে চলে যায়, নিজের ঘরে চলে যায়, তো এই বাবা নাকাম বাবা, কেননা এত ভয় আপনি দেখিয়েছেন যাতে করে সন্তান আপনার কাছেও আসতে চায় না। এখানে এইটা এইটার জন্য বললাম আমি, যখন কোনো ব্যক্তির মনের মধ্যে এটা থাকবে কি আমার জান্নাত লাভের উপায় হয়েছে দুনিয়া, তখন সে মানুষের সাথে ভালো আচরণ করবে। একটা কথা লিয়াকত ভাই, আমি ঘরের মধ্যে ঝগড়া করলাম বউর সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, যে কোনো কারণবশত ঘরের মানুষ আমাকে কি করলো, অপমান করলো, ধমক দিল, প্রতিদিন আমি ধমক দিই তাদেরকে, প্রতিদিন তাদেরকে আমি ঝাড়ি, আজকে তারাই আমাকে ঝেড়ে দিল, বলছে আপনি এমন একটা মানুষ না, ঘরে আসার পরে সব মানুষগুলো আপনার ভয় কাঁপতে থাকে, বাস এর মন মানসিকতা খারাপ, সকালবেলা উঠে চলে যাবে অফিসে, গেটের সামনে কি গিয়ে দেখলো কি জানেন, দারোয়ান সকালবেলা বেচারা আসছে অফিসে, এসে নাস্তা খেয়ে যখন গেটের সামনে পড়ছে, ঝুমতেছে, এর একটা ধমক দিল, ধমক খেয়েছে ঘরে, সে এখন রাস্তার মধ্যে এগুলো ঝাড়তেছে, গেটের সামনে গিয়ে দারোয়ানকে ধমক দিল, হ্যাঁ ডিউটি তোমার এটা, এসে ঘুমিয়ে পড়ছো তুমি, দারোয়ান তো সোজা হয়ে বসে গেছে, গেট খুলে দিয়েছে, স্যার আসছে, বাইরে গিয়ে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে এখন আসে নাই, আসছে ড্রাইভার একটু পরে দিছে এরকে ধমক, ধমক খেয়েছে সে ঘরে, তার কারণ তার অন্তরের মধ্যে ছিল না এটা যে আমার জান্নাত লাভের উপায় দুনিয়া, এই দুনিয়াতে যদি আমি ভালো কিছু না করতে পারি তো আখেরাত আমার ভালো হবে না, সে এটা মাথা থেকে ভুলে গিয়েছে। এখন সে যেমন মানুষের সাথে আচরণ করে, মানুষও তার সাথে এখন তেমন আচরণ করে, ড্রাইভারকে গিয়ে ধমক দিছে, ড্রাইভার তো কিছু বলতে পারবে না, তার আন্ডারে কাজ করে, ধমক খেয়ে ড্রাইভার যখন রাস্তায় চলা শুরু করলো, সকালবেলা সবার মন ফ্রেশ ছিল, মন মানসিকতা ফ্রেশ ছিল, যখন আমাকে একটু ধমক দিয়েছে আমার এই মন মানসিকতা তার আগের মতো নেই, এখন আমি যা কাজ করতেছি না সব উল্টাপাল্টা করতেছি, সব উল্টাপাল্টা করতেছি, ড্রাইভার রাস্তা দিয়ে চলা শুরু করলো, ধমক খেয়েছে বসের, সে গিয়ে আর একটা গাড়িতে লাগিয়ে দিয়েছে, বুঝে আসছে আমার কথা? আচ্ছা এরপরে যখন ড্রাইভার চলে গেল অফিসের সামনে, গিয়ে দেখে অফিসের গেট বন্ধ, তাড়াতাড়ি করে গেট থেকে গাড়ি থেকে নেমে গেটের ভিতরে গেল, গিয়ে ওই দারোয়ানকে ড্রাইভার ধমক লাগাই দিল, বস আসছে এখন পর্যন্ত গেট খোলো নাই কেন তুমি, এ দারোয়ান এ ধমক খেয়ে এ আবার রেগে গেছে, এরপরে কখনো কর্মচারী আছে তাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার, এই যে এক ধারাবাহিক সিলসিলা জারি হয়ে গেছে আপনার কারণে, আপনি সতর্কতা ছিলেন না, আপনার মন মানসিকতা এরকমের ছিল না কি আমি যদি সংশোধন হয়ে যাই, আমি যদি ভালো হয়ে যাই, তো আমার পিছনে যে এক সিরিয়াল আছে তারা কিন্তু সব ভালো হয়ে যাবে, তারা সঠিক রাস্তায় চলতে পারবে, তাদের মন মানসিকতা ভালো থাকবে, পুরো দিন ভালো থাকবে। এক মোবাইল দিকে দাওয়াত ইসলামী বলেন যে আমি একবার গাড়িতে সফর করতেছিলাম, তো দেখলাম আমাদের গাড়িতে, আমার গাড়িটাই অন্য গাড়ির সাথে ধাক্কা দিয়েছে, তো ধাক্কা দেওয়ার পরে ওই গাড়ির ড্রাইভার এসে আমার গাড়ির ড্রাইভারকে ধমক দিচ্ছে, বলছে গাড়ি কি দেখে চালাতে পারো না, রাস্তার মধ্যে গাড়ি লাগিয়ে দিচ্ছ, এ বেচারাও ধমক দিচ্ছে, একে দোষ এর কিন্তু ধমক দিচ্ছে ওনাকে। তো আমি গাড়ি থেকে নামলাম, সালাম দিলাম, মুসকে হাসি দিলাম, হাসি দিয়ে তাকে বললাম যে সরি ভাই, গাড়িটা আমারই, আমি গাড়িতে ছিলাম তো গাড়িতে তো ধাক্কা খেয়েছে, মাফ করে দেন। তো যখন আমি এর সাথে মুস্কি হাসি দিয়ে সালাম কালাম করলাম, ক্ষমা চাইলাম, তো এ ড্রাইভার চলে গেল। এ থেকে বোঝা যায় যদি আমরা এই উদ্দেশ্যকে সামনে রাখতে পারতাম যে আমার এই দুনিয়াতে থেকে নাজাত খুঁজে নিতে হবে, তবে আমরা কখনো না মানুষের সাথে রেগে কথা বলতাম না, উল্টা সিধা করতাম, তো তখনই আমরা কিন্তু এই যে চলার এক গতি আমার, এই গতিটাকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারতাম, মানুষের সাথে ভালো আচরণ করতে পারতাম, পাঁচাক্ত নামাজে যেতে পারতাম, মা বাবাকে ভালো কিছু শোনাতে পারতাম, নিজের সন্তানকে নিয়ে চলতে পারতাম, অফিসের কর্মচারীকে সঠিক পরামর্শ দিতে পারতাম না, ধমকের কাজ তাদের সাথে করতে। এই যে না বোঝার কারণেই ভুল কিন্তু মানুষ করে,
বেশক
করে না মানুষ ভুল, আল্লাহ তালা মাফ করুক। আজ আমার হাতে ক্ষমতা আছে বিজয়, আমি কর্মচারীকে কত ধমক দেই, আমার হাতে ক্ষমতা আছে বিজয়, কত মানুষকে চাকরি থেকে না করে দেই, আমার হাতে ক্ষমতা আছে বিজয়, আজকে স্ত্রীর উপর আমি জুলুম চালাই, সন্তানের উপর জুলুম চালাই, মা বাবার উপর জুলুম চালাই। এই সকল এই সকলের কারণ একটাই যে এই দুনিয়া যে আমার জান্নাত লাভের উপায় সেই কথাটাই আমরা একেবারে ভুলে গেছি, সেই ইলেম জ্ঞান না থাকার কারণে এই সকল ইতিহাস কিন্তু ঘটে হইয়া করবে।
বেশক মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আমরা মানুষের দোষ ত্রুটিগুলো বের করার কাজে ব্যস্ত হয়ে যাই, কিন্তু খুব সুন্দর একজন বলেছেন যে আপনি প্রশংসা করুন প্রশংসিত হবেন, আপনি অন্যের দোষ লুকান নিজের দোষ আপনার মানে ঢেকে যাবে। এরপর বলা হচ্ছে যে আপনি সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। এরপর আবার একটা বলছে যে সম্মান করুন সম্মানিত হবেন। তো আজকে আমরা দারওয়ান বিধায় ওনার সাথে আমরা রুড বিহেভ করছি, হ্যাঁ আমার অধীনস্থ বিধায় আমি তার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু এগুলো আমি দুনিয়াতে দেখাতে পারছি, কেয়ামতের দিন তো আমার উপরেও কেউ থাকবে, আমারও হিসাব নিকাশ তো কেউ নিবে। এই চিন্তাটা এই জেহেনটা যদি আমাদের মধ্যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ চলে আসে, তাহলে জাকির ভাই যেটা বলেছে যে মূল উদ্দেশ্য এটাই যে নাজাত পেতে হবে, মূল উদ্দেশ্য এটাই যে আমাকে জান্নাত হাসিল করতে হবে, মূল উদ্দেশ্য আরেকটা এটাও রাখবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি, বাস সবকিছুতেই তো আল্লাহ তাআলা সন্তুষ্টি। দেখুন আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি আপনি হাসিল করে ফেলতে পারেন, জান্নাত আপনার কদমে,
সুবহানাল্লাহ,
কেননা আল্লাহ তাআলাই তো মালিক না জান্নাত জান্নাতের, তো উনি যদি রাজি হয়ে যায় তো ওনার যা নিয়ামত রয়েছে সেগুলো ওনার দয়ে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় যেটা যে আমাদের পুরো দিন যখন আমরা ঘর থেকে বের হই, ঘরে আসা পর্যন্ত আমাদের দৈনন্দিন যে লাইফ স্টাইলটা সেটা অবশ্যই আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান মোতাবেক হতে হবে। এখন দেখা যায় অনেকে কিন্তু জাকির ভাই এটা জানে যে আমরা মুসলমান, আমি অনেক আস্তাগফিরুল্লাহ অনেকের মুখ থেকে এটাও শুনেছি ভাই দুনিয়াতে এসেছি আরামায়েশ না করে গেলে কেমনে হবে, এটা অনেকে বলে বলে যে মাযাল্লাহ, অনেকে এটাও বলেছে যে ভাই জান্নাতে যদি সবাই যায় জাহান্নামে কে যাবে, আস্তাগফিরুল্লাহ এটাও অনেকে বলে। তো দেখুন মুসলমান কিন্তু এই কথাগুলো বের হওয়া জাকির ভাই এটা কেমন চিন্তা করুন একটু,
এটা তো কেমন গুণা যে বলে সে এখন হয়তো অনুভব করতে পারছে যে আল্লাহ তাবারক ও তাআলা জান্নাত সৃষ্টি করেছেন মুমিনের জন্য।
আল্লাহ,
আর কোন মুমিন যদি বলে যে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে কে যাবে, জাহান্নামে তো ওরাই যাবে যারা জাহান্নামের হকদার,
জি
যারা জাহান্নামের হকদার তারাই যাবে, আমরা কেন জাহান্নামে যেতে যাব।
এটা আসলে চিন্তা করে না যে আমি কি বলছি, আসলে জাকির ভাই এখন মানুষের হুশই নেই,
হুশ নেই
কি বলছে না বলছে, এই কথাটার মানে গিয়ে কোথায় পড়বে, এই কথাটার মানে পরিণতি কি হবে, আমার এই কথাটার কারণে আমার মালিক কি পরিমাণ নারাজ হবে, এটা আমরা চিন্তা করছি না, আমরা জাস্ট মানে বাস শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া, মানে দুনিয়াতে কিভাবে চলবো, দুনিয়ার আরামায়েশ কিভাবে ভোগ করবো। আর একটা বিষয় যেটা জাকির ভাই এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে অনেকে এটাও বলে
যে
কি বলে আমরা যে নামাজের গুরুত্ব বললাম, অনেকে এটাও বলে ভাই স্ত্রী সন্তানদেরকে না খাওয়াইলে নামাজ পড়ে লাভ হবে, মানে মাযাল্লাহ এতটুকু বলে যে এভাবে বলে আগে হচ্ছে ওদের হক, আগে হচ্ছে ওদের হক, আগে ওদের জন্য ইনকাম করতে হবে, রোজগার করতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, না হলে আমি ওদের পেট চালাবো কিভাবে, আমি যদি দুনিয়া ব্যবসা বাণিজ্য না করি, নামাজ কালাম পড়তে থাকি, এদিকে যদি টাইম না দিই তাহলে ওদেরকে চালাবে কে, এটা একটা পয়েন্ট আমি আসবো এটা নিয়ে। আরেকটা পয়েন্ট এটা বলে যে আল্লাহ তাআলা তো বলেছেন যে আগে তোমার ঘরকে দেখো,
না এটাও মিথ্যা কথা,
এটা ওদের আন্দাজ, এটা বলে ওরা ওরা বলে। হ্যাঁ আরেকটা হচ্ছে যে যে আমি যদি ইনকাম না করি, বা এটাও বলে অনেকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি যদি নামাজ পড়তে যাই আমার ব্যবসা প্রতিষ্ঠান লস হয়ে যাবে, আচ্ছা আমি যে চাকরি করি সেখানে যদি আমি নামাজের জন্য ছুটি নিই তাহলে আমার বস নারাজ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা গুলো করা কেমন। আরেকটা হচ্ছে যে অনেকে চাকরির দোহাই দেয়, আমি এমন চাকরি করি যেখানে আমার নামাজ যে চাকরি আমাকে নামাজের সুযোগ দেয় না তো আমি নামাজ পড়বো কিভাবে।
একটা কথা এখানে একে তো হলো গিয়ে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন কি তোমরা আমার ইবাদত করো, এরপরে মাঠে ছড়িয়ে পড়ো, রিজিকের তালাশ
করো।
এখানে এই শব্দ আসে নাকি আগে ঘর সামাল দাও, এটা আসে নাই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আমার ইবাদত করো, আগে বলেছেন আমার ইবাদত করো, এরপরে মাঠে ছড়িয়ে পড়ো রিজিকের উদ্দেশ্যে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাচ্ছ। তো এখানে কি বলা হয়েছে, পরিবার পরিজনকে বাঁচাও মানে এটাও তো বলা হয়নি কি তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এখানে বলা হয়নি কি তোমার পরিজনকে খাওয়াও, এটাও বলা হয়নি। এখানে বলা হয়েছে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও ওই আগুন থেকে যার ভয় মানুষ করে। এখানে জাহান্নামের কথা ইশারা না, জাহান্নামের ইশারা। এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য বলা হয়েছে আর নিজের ঘরের ফ্যামিলিকে বাঁচানোর কথা বলা হয়েছে। তো যারা এরকম বলে যে আল্লাহ তাআলা বলেছেন কি নিজের ফ্যামিলির খেয়াল আগে রাখো, না ফ্যামিলির খেয়াল তো রাখবো আমরা, তো পাঁচক তো নামাজে বাধা কিসের? এখানে একজন ব্যক্তি দেখুন, একবারে ছোট একটা উদাহরণ দেই, পিঁপড়া আছে না, পিঁপড়া পিঁপড়া একজন মানুষের পায়ের নিচে 1000 পিঁপড়াও পড়ে যায়, মারা যেতে পারে। যদি পিঁপড়ার যে এক বাসা থাকে বা তার ঘর বাড়ি থাকে, এখানে গিয়ে যদি মানুষ পারা দেয় তো এক পায়ের নিচে হাজারো পিঁপড়া মারা যাবে। কত ছোট একটা পিঁপড়া হয়ে থাকে, অনেক সময় আমাদের চোখেও লাগে না পিঁপড়া। এই পিঁপড়ারও রিজিক কিন্তু আল্লাহ তাবারকতালা দিয়ে থাকেন। আর অন্ধ সাপ যে রিসালাটি আছে, এই রিসালার প্রথম ঘটনা যে এক ইতিহাস আমিরুল সুন্নাত লিখেছেন এই রিজিকের ব্যাপারে, রিজিক দাতা আল্লাহ তাবারকতালা কত মহান। যদি আপনি আল্লাহকেই মানতে পারেন, আল্লাহকে বুঝতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ অদৃশ্য থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেভাবে করে অন্যান্য জীবজন্তুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়ে থাকেন। ঠিক যখন কোনো ব্যক্তি কাছে 24 ঘন্টা সময় আছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, আমিরুল সুন্নাত বলেন মাত্র 2 ঘন্টা সময়ের প্রয়োজন, মাত্র 2 ঘন্টা সময়ের প্রয়োজন। এই 2 ঘন্টা সময় যদি আমরা বের করে নামাজ আদায় করতে না পারি, আর এই 2 ঘন্টার জন্য যদি আমরা বলি আমার ফ্যামিলি আছে, আমার জব আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, তো আমি তো মনে করব এর চেয়ে বদ নসিব আর কোনো ব্যক্তি নাই। একটা কথা দর্শক মনে রাখবেন, আজকে আপনি স্কুলের টিচার আছেন, আল্লাহ তাআলা নিয়ামত, এটা কিন্তু নিয়ামত কিনা বলে, কয়জনের কাছে এই নিয়ামত আছে যে সে ওস্তাদ আছে, টিচার আছে। আমাকে আমার কাজিন বলল যে একটা চাকরি নেওয়ার জন্য এই রকমের স্কুলের মধ্যে, তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে ভাই আপনি বলেন তো যে আজ পর্যন্ত এরকমের প্রাইমারি স্কুলের টিচার হওয়ার পরে বাড়িতে বিল্ডিং বানাতে পারছে এমন কেউ আছে? উনি আমাকে একটা সুন্দর উদাহরণ দিয়েছে, আমার এলাকার মধ্যে যত টিচার আছে তো আমি এদেরকে চিনি সবাইকে, হ্যাঁ সুনাম তাদের আছে, রাস্তায় উঠলে সবাই ছাড় ছাড় বলে, ওস্তাদ যেহেতু ছাড় ছাড় বলে, কিন্তু এই যে একটা সম্মান আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখুন আগে যেমনই ছিল এখনো তেমনই আছে। আমার এই কথাটা উত্তরে সেটা বলল দেখ যদিও তার বাড়িতে বিল্ডিং নেই কিন্তু সম্মান আছে। আজকে আপনি যে সম্মানের অধিকারী হয়েছেন, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছে। এখন যদি আপনি বলেন যে আমার চাকরি আছে, চাকরি তো এটাই, আপনি স্কুলের টিচার, এখন এই চাকরি করতে গিয়ে আপনি পাশে কোনো নামাজ পড়তে পারেন না, যে আল্লাহ আপনার সম্মান দিয়েছে না, এই চেয়ার থেকে নামাতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। অতি সহজে দেখবেন কেউ আপনার পিছনে এসে এভাবে করছে, আপনি সেই চেয়ারে বসে বসে সম্মানের কথা বলছেন আর চাকরির কথা বলছেন না, আপনার চেয়ারের পিছনে এসে না কেউ এভাবে করছে না, আপনার চাকরিও শেষ, সম্মানও শেষ, আর আপনার এইসব মেশানো শেষ হয়ে যাবে। এই জন্য বলি যে এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত কি আপনি ওস্তাদ টিচার আছেন, আপনি সরকারি চাকরি করেন, আপনি অনেক বড় ব্যবসা করেন, আপনি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে নামাজের মাধ্যমে। আজকে ব্যবসা বড় আছে আল্লাহই দিয়েছেন, এই ব্যবসা পাওয়ার পরে এখন আমি ভাববো যে অনেক বড় ব্যবসা আমার, আমি নামাজ কেমনে পড়তে যাব। আমার আত্মীয় নারায়ণগঞ্জে বাড়ি, 4 ছেলে বা নারায়ণগঞ্জ শহরে 2টা বাড়ি, 4টা টেরাক ছিল, ভালো একটা ফ্যামিলি ছিল, জমজমাট ভাবে চলতেছিল। 2টা ছেলেকে, ছোট 2টাকে আমি নিয়ে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা ভর্তি করিয়ে দিয়েছিলাম। একটা সময় আসলো 2012 সালে, হঠাৎ করে তার মেজো ছেলেটা নাই, গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। 3 দিন পরে লাশ পাওয়া গেছে, যখন ছেলের লাশ পাওয়া গেছে না, বাবা দম নিতে পারিনি, শুধু শুনছে তো আপনার ছেলের লাশ পাওয়া গেছে নদীতে, সে দমটা শুধু উপরে নিচে এমন করছে আর নিচে ছাড়তে পারেনি, স্টক করছে। তাকে নিয়ে এখন কি লাশ আনতে যাব আমরা নাকি তাকে নিয়ে মেডিকেলে যাব? আচ্ছা তাকে নিয়ে মেডিকেলে যাওয়া হলো, ওই লাশকে বাড়িতে আনা হলো, জানাজা নামাজের সাথে সাথে তার মাও স্টক করেছে। এই দুজনের অসুস্থতার কারণে ট্রাক 4টা বিক্রি করতে হয়েছে, দ্বিতীয় বাড়িটাও বিক্রি করতে হয়েছে। এর মধ্যে 2-3 বছর অতিবাহিত হয়ে গেল, তারই আবার আপন ভাই অন্যজন তার নামে মামলা করে দিয়েছে এই বাড়ির জায়গা জমি নিয়ে। এখন বর্তমান পজিশন, ছেলেরা যে দুটো মাদ্রাসাতুল মদিনায় পড়তো তারাও চাকরি করে, বড় ছেলেটা যেটা আছে সেটাও চাকরি করে, মানে এমন পরিস্থিতি চলে গেছে এখন স্যালারি পেলে খাবে না পেলে না খেয়ে থাকবে। বলেন তো এই যে দুই তিনটা বাড়ি, এতগুলো টাকা পয়সা, এত অর্থ সম্পদ সম্মান আজকে কোথায় চলে গেল? আমি এটা বলি নাকি তারা গুনাগার ছিল, এটা বলি না তারা নাফরমান ছিল। মানুষকে আল্লাহ তাবারক তাআলা সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, চাকরি দিয়ে, ব্যবসা দিয়ে, সন্তান দিয়ে পরীক্ষা করে। আমার বান্দা এই সকল নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে নাকি না শুকরিয়ার মধ্যে?
বেশক বেশক, আসলে মাদানি চেহারা দর্শক বিন্দু অনেক আফসোস লাগে এই বিষয়গুলো যখন দেখি শুনি। আসলে আপনারা নিজেকে অনুধাবন করুন, আপনারা নিজেকে অনুধাবন করুন এবং আমরা অনুধাবন করি যে আমরা আমার আল্লাহ তাআলার বান্দা, আমার আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দিয়েছেন, দিচ্ছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দিবেন, কিন্তু কতটুকু কদর করছি। আজ আমাদের কাছে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এগুলো রয়েছে, আসলে যারা বেশি ধনবান না এনাদেরকে তো আরো বেশি সতর্ক থাকা উচিত। কেননা অন্তত গরিবরা বা মধ্যবিত্তরা এরা যখন বিপদে থাকে, দুঃখে থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করে। কিন্তু অনেক বিত্তশালী এমনও থাকেন যেনারা এতগুলো নিয়ামত পাওয়ার পরও, এতগুলো নিয়ামতের অধিকারী হওয়ার পরও মানে আল্লাহ তাআলাকে স্মরণ করতে চান না, জুমার নামাজ পর্যন্ত আদায় করতে আসে না। অনেকে তো দুই রাকাত জুমার নামাজ হলেও আদায় করতে আসে, কিন্তু অনেকে দেখা যায় যে ওনাদের রাতভর ওনারা মানে ওনাদের দুনিয়াবী কাজে ব্যস্ত থাকবে, পার্টি করবে, দিনভর ঘুমাবে
ঘুমাবে।
তো এমন দুনিয়া দান, এমন দিন যাপন যদি আপনার হয় তাহলে শ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন কি করব? শ্বাস যখন এটা একবার বন্ধ হয়ে যাবে না তখন দুনিয়াতে আসার কোনো চান্স নেই। ইনশাআল্লাহ মানে চেন দর্শক বিন্দু আমরা আবারও মানে ফুলের দিকে যাব, অনেকক্ষণ কোনো কালাম সামিল করিনি, আসুন আমরা আমাদের রমজান ভাই থেকে একটি কালাম সামিল করব। জি সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। সাল্লি আলা محمد صل على نبينا صل على محمد Medina te jamo aaj na hoy to kal
inshallah
priyo nami amaida ki be priyo nami amaida ki be murshid pa shethak be
salle ala rasulena salle ala muhammadin salle ala nabi صلي على
محمد تومي قدر يا حبيب تومي سيشت شيرا تومي قدر প্রিয় হাবিব
তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা,
তোমার তরে সৃজনস মন
জমিন গ্রহ তারা,
আল্লাহর প্রিয়
হাবিব তুমি ওমি
সৃষ্টি সেরা, আল্লাহর প্রিয়
হাবিব তুমি
তুমি সৃষ্টি
তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা তোমার ইশারাতে
চাঁদ হয় দ্বিখণ্ডিত
তোমার হাতে ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার
হায় 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 সুবহানাল্লাহ
লতায়াবো নত তোমার শানে বৃক্ষতরু লতায়াবো নত তোমার
হায় হায়
বহে পানির ফোয়ারা তোমার হতে বহে পানির তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা
তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না
দেখলে আমার জীবন হবে বেকার
তোমাকে না দেখলে আমার
জীবন হবে বেকার
দেখিতে এই নয়ন যোগল দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার ওগোমর নুরানি নমি দেখাও না
চেহারা
ওগোমর নুরানি নমি দেখাও না চেহারা তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা
এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি কাঁটাবিহীন ফুল তুমি জগ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগ জুড়ে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি শবনবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি শবনবীদের সেরা তোমার তরে সৃজন স্মন জমিন গ্রহ তারা তুমি রাজীব হলে আমার খোদা হবে রাজী তুমি রাজি হলে আমার খোদা হবে রাজী তোমার হাতে দিলেন খোদা তোমার হাতে দিলেন খোদা দোজাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দোজাহানের চাবি রাজি থেকো আমার উপর রাজি থেকো আমার উপর ওহে খোদা প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সঙ্গে তার পাপী অপরাধী আমি তোমার সঙ্গে তার কবর হাসর ফুলসি রাতে কবর হাসর ফুলসি রাতে করিও তাকে পার কবর হাসর ফুলসি রাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা আকা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহর প্রিয় হাবিব তুমি তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা
মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আজকে যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে জীবন যাপনের ধরন, আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব, আমাদের হায়াতকে কিভাবে আমরা অতিবাহিত করব। আমরা শুরুতেই নামাজের ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম, এরপর আমাদের আখিরাতকে পাওয়ার বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। জাকির ভাই আপনার কাছে আবার আসবো, সেটা হচ্ছে যে আমরা যেটাই করি না কেন আরেকটা উদ্দেশ্য এটাও হওয়া চাই যে হালাল উপার্জন, কেননা দেখুন আমরা যতই নামাজ ইবাদত রিয়াজত করি না কেন আমাদের রিজিকের আমাদের উপার্জনের মধ্যে যদি হারাম মিশ্রিত হয়ে যায় তাহলে আমাদের যে ইবাদত রয়েছে সেগুলো কবুল হবে না, আমাদের যে ইবাদত রয়ে করবো আমরা সেগুলো ব্যক্ত হয়ে যাবে। তো এই হালাল উপার্জনের বিষয়ে যদি আপনি কিছু বলতেন।
অবশ্যই ইনশাআল্লাহ তাআলা, যেহেতু আজকে আপনার অনুষ্ঠানে বসার সুযোগ হয়েছে নেকির দাওয়াত দেওয়ার একটা মাধ্যম মাদানী চ্যানেল, নেকির দাওয়াত তো এমনি অনেকভাবেই দেওয়া যায় তাই না, ওয়াজ নসিহতের মাধ্যমে আমিরের সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আজকে নেকির দাওয়াত দেওয়ার কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছে আমিরুল সুন্নাত। কখনো লেখনীর মাধ্যমে নেকির দাওয়াত, হাজারো কিতাব আমিরুল সুন্নাতের লিখিত যা মানুষ পড়ছে সংশোধন হচ্ছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে লিয়াকত ভাই, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খানার খানা খাওয়া, হালাল খাবার দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। যখন আমরা এত কিছু করি দর্শককে বলবো যে আপনি দিন রাত পরিশ্রম করছেন ইবাদত করছেন পাঁচত নামাজ জামাতে করছেন, জানি না কোন কোন আশিকের রসুল গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, হজে চলে যান লক্ষ টাকা খরচ করে পুরা মাস রোজা রাখেন, এখন একটু চিন্তা করুন তো আপনার উপার্জনের যে মাধ্যমটা, আপনার চল্লিশ লোকমা চল্লিশটা টাকা চল্লিশটা দিনার এটা ছিল হালাল, মাত্র এক লোকমা এক এই চল্লিশের এক অংশ ছিল হারাম, এক অংশ ছিল হারাম, আর এটার কারণে যখন ওই চল্লিশের সাথে এক ও যোগ হয়ে গিয়েছে এরপরে আপনি এটা যখন মিশ্রিত হয়ে গিয়েছে ওই চল্লিশ থেকে এই একটা খুঁজে বের করতে পারবেন না, আর না করার কারণে এই একের কারণে ওই চল্লিশটাও কিন্তু হারামে পরিণত হয়ে গিয়েছে। এটার বিষয়ে হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি এরকমের করে আর তার হারাম লোকমা পেটে যায় ওই হারাম লোকমা যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকবে তার কোন ইবাদত দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কত বড় এক আমাদের জন্য হুঁশিয়ারি এটা, যদি আমাদের পেটে হারাম যায় হারাম আমরা ভক্ষণ করি হারাম খাই তো এক লোকমা হারামের কারণে চল্লিশ দিন পর্যন্ত যত ইবাদত করি দোয়া করি এগুলো আমাদের কবুল হবে না। আর হালাল উপার্জন এটা এমন একটি বিষয়, হালাল উপার্জন এমন একটি বিষয় দর্শক শ্রোতা একটু যদি সম্ভব হয় নোট করে নিন, আজ সমাজের মধ্যে এমন ব্যক্তিকেও পাবেন যে এক লাখ টাকা স্যালারি পায়, এক লাখ টাকা বেতন পায়, আবার এমনও ব্যক্তি পাবেন এর চেয়ে বেশিও পায়, এক লাখের উপরেও তাদের স্যালারি আছে,
কিন্তু তাকে কি একটু জিজ্ঞাসা করেন তো, আমি জানি না সে হালাল উপার্জন করে নাকি হারাম উপার্জন করে, কিন্তু আপনি একটু, আপনার যদি কাজিন হয়, আপনার যদি আত্মীয় স্বজন হয়, আপনি তাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই আপনি তো মাসে 1.5-2 লাখ টাকা স্যালারি পান, সুখ কতটুকু আছে এর মধ্যে, এর মধ্যে সুখ কতটুকু আছে? তো সে যদি আপনার কাছের কেউ হয় অবশ্যই মনের ভাবটা আপনার সাথে প্রকাশ করবে, শেয়ার করবে যে না ভাই বেতন তো অনেক পাই, টাকা তো অনেক আছে, কিন্তু এর মধ্যে কোনো শান্তি খুঁজে পাই না, আমি এর মধ্যে কোনো শান্তি পাই না। আরেকজন ছোট্ট সবচাইতে নর্মাল, যাকে আপনারা দেখেন, যার স্যালারির বিষয়ে কথা আসলে যখন আপনারা ছোট অ্যামাউন্টটা দেখেন মসজিদের মুয়াজ্জিন সাহেব, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই আপনার স্যালারি তো মাত্র 3,000 টাকা,
চলেন কিভাবে,
কিভাবে চলেন, আর এটার মাধ্যমে কি আপনার সুখ খুঁজে পান? ওই মুয়াজ্জিন সাহেব এটাই বলল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, বেশ হালাল উপার্জন করি আর এই 3,000 টাকাতেই আমি খুশি আছি, এটাতেই আমার দিন চলে যায়। তারপর একটা কথা বলি, এই 3,000 টাকা যে স্যালারি পায় না বেচারা, কখনো জামা আয়রন ছাড়া পরবে না, সেই যে কখনো ময়লা দেখবেন না, দাড়িতে তো কখনো ময়লা দেখবেন না, কখনো তেল ছাড়া দাড়ি দেখবেন না, হাসি মুখ ছাড়া অন্ধকার মুখ দেখবেন না। এই যে 3,000 টাকা স্যালারি পায় না, যখন সে হাঁটবে রাস্তা দিয়ে মানুষ তার পায়ের দিকে তাকাবে জুতা দেখার জন্য, এত এত দামি জুতা অনেক সময় পরে এরা না। তো এই জন্য বললাম যে হালাল উপার্জন করুন, আর হালালের অল্প যেটা আছে, অল্প সম পরিমাণ, এই অল্প যেটা আছে অল্প উপার্জনটাই কিন্তু আপনাকে সুখ দিবে, আর হারামের লক্ষ টাকাও আপনাকে সেই সুখটা দিতে পারবে। তার কারণ হয়েছে আপনি শান্তি পাবেন না মনের মধ্যে, এই হারাম উপার্জন যে আছে লক্ষ টাকা আছে, কিন্তু মনের যে শান্তি, এই শান্তি ওই লক্ষ টাকার মধ্যে, অশান্তি সবসময়, সবসময় অশান্তি। আর হাসরের ময়দানের এই ভয়ানক অবস্থা কিভাবে সহ্য করবো আমরা দেখুন, আজকে আমার কাছে মোবাইল দিয়ে উদাহরণ দিয়ে রাগ করিয়ে না দিয়ে কর, একটা মোবাইল আছে, তো আপনি আপনি বিচারক, আপনি আমাকে বললেন জাকির ভাই এখন আপনার বিচার শুরু, আপনার একটা মোবাইলের হিসাব দেন, তো আমি একটা মোবাইলের হিসাব দেবো, এটা কিনছি 1.5 বছর হয়েছে, এত টাকা দিয়ে কিনছি, এটা এটা ব্যবহার করতাম, এটা ইউজ করতাম, আমার হিসাব শেষ, আপনাকে দিয়ে দিলাম মোবাইলটা, জমা আমি জান্নাতে চলে গেলাম, বা আমার বিচার যেটা হলো আমি ওখানে চলে গেলাম, রমজান ভাইয়ের কাছে 5টা মোবাইল, আমার একটা মোবাইল হিসাব দিতে 5 মিনিট লাগে, এর 5টা মোবাইল হিসাব দিতে কয় মিনিট লাগবে, 25 মিনিট সময় লাগবে, তো আমি তার চেয়ে কিন্তু 20 মিনিট আগে জান্নাতে চলে গেলাম, বা আমার রায় 20 মিনিট আগে হয়ে গেল, ঠিক আমি দুনিয়াতে 3,000 টাকা স্যালারি পাই, অল্প উপার্জন, হালাল উপার্জন, এটা হিসাব দিতে আমার অন্তর ব্যাপার, আমি হিসাব দিব চলে যাবো জান্নাতে। আর যে ব্যক্তি 1-2 লাখ টাকা মাসে ইনকাম করে, খরচও সে এইভাবেই করে, আর ওই 1.5 লাখ টাকার হিসাব দিতে দিতে তার সময় পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, ঘন্টা পার হয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে হিসাব দেওয়ার জন্য, এমন একটা ইতিহাস হবে। এখন তো আমরা বলি যে হাসরের ময়দানে এত ভয়াবহতা হবে, এত কঠিন হবে, তার গুণা যেমন হবে, তার ঘামের পরিমাণ অতটা হবে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে লিয়াকত ভাই, মানুষ তখন আফসুস করবে আমার থেকে আগে হিসাব নেওয়া হোক, দরকার হয় আমি জাহান্নামে যাব, আমার হিসাব আগে হোক, যাতে করে আমি তারপর হিসাব দিয়ে জান্নাত হলে জান্নাত, জাহান্নাম হলে জাহান্নাম, আমি যেখানে যাই যাবো কিন্তু এখান থেকে রেহাই পেতে চাই, এমন কঠিন হবে হাসরের ময়দান। আর ওই মুহূর্তের মধ্যে যার 3,000 টাকার স্যালারি হালাল উপার্জন, সে কিভাবে হিসাব দিচ্ছে, আর যার হারাম উপার্জন 1.5 লাখ টাকার স্যালারি, সে কিভাবে হিসাব দিচ্ছে, একটু চিন্তা করে একটু মিলাই হিসাবটা। তো যদি যখন আমরা মিলাবো হিসাব করব, একজন ব্যক্তি যখন রমজান মাস আসে বছর শেষে, আমাদেরকে ডাকে অনেকেই যে ভাই আমার জাকাতের হিসাবটা বের করে দিয়ে যান, তো দেখা যায় ওর হিসাব বের করতে 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 2-3-4-5 ঘন্টা লেগে যায় ওর জাকাতের হিসাব বের করতে, হয়তো বা 10-15-20 লাখ টাকার মালিক সে, আর এটার খাত বিভিন্ন রকমের থাকে, এই খাত ওই খাত এই খাত, বিভিন্ন খাত বের করতে করতে এরকমের সময় লাগে। আচ্ছা শুধু জাকাত 2.5% জাকাত বের করতে যদি একজন ব্যক্তির 5 ঘন্টা সময় লাগে, ওই ব্যক্তির পুরো হিসাবটা দিতে কত ঘন্টা সময় লাগবে আবার দেখেন, আর পুরো জিন্দেগি 1 বছরের না, জাকাতের হিসাব তো বের হয় এই রমজান থেকে আগামী রমজান আমরা বের করি, বাংলাদেশের হিসাবে আমাদের কালচার হয়ে গিয়েছে, কিন্তু এটা 1 বছরের হিসাব, তাও জাকাত 2.5% তার সম্পদ থেকে বের করতে একজন ব্যক্তির 5 ঘন্টা সময় লেগে যায়। যদি আপনার পুরো 60-70-80 বছর জিন্দগির হিসাব দিতে হয় হাসরের ময়দানে, প্রতিটা পয়সার হিসাব ওখানে দিতে হবে, আর যদি তাও থাকে হারামের, অবস্থা তো ওই সময় কেমন হবে নিজেটা নিজে অনুভব করতেছি, 60-70 বছর জিন্দগির হিসাব, আবার হারাম উপার্জন, হারাম পথে ব্যয় করা, এগুলো অনেক কঠিন একটা জিনিস, যখন কেউ এটা নিয়ে ভাববে চিন্তা করবে। আসল কথা হয়েছে লিয়াকত ভাই, এই সকল বিষয়ের জ্ঞান আমাদের কাছে নেই,
বেশক
জ্ঞান যদি থাকতো তো এই জ্ঞান মোতাবেক আমরা আমল করতাম। আজকে দেখুন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমরা অনেকেই শুনেছি, যেহেতু আমরা গাউসে পাকের মাস আমাদের থেকে বিদায়, তো গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা যেভাবে করে ইলম অর্জন করেছেন, ঠিক আমার গাউসে পাক নিজের ইলেমের নূরকে ছড়িয়ে দিয়েছেন, নিজে ইলেম শিখেছেন, তার উপর নিজে অর্জন করেছেন, আর দুনিয়াবাসীর পর্যন্ত এই ইলেমের নূরকে ছড়িয়ে দিয়েছেন। আর এই ইলেমের নূরে সবাই নূরান্বিত হয় আলহামদুলিল্লাহ। হালাল উপার্জন কিভাবে করবে এটাও জানতে পেরেছেন, অন্যান্য বিষয়গুলো জানতে পেরেছেন। যখন আমাদের মধ্যে এসব জ্ঞান থাকবে, ইলেম থাকবে, তখনই আমরা নিজেরা বাঁচতে পারবো, না হয়তো বাঁচাটা অসম্ভব হয়ে
যায়। আরেকটা বিষয় হচ্ছে যে মাদানী ছেলেরা দর্শকবৃন্দ, যাদের কাছে অনেক সম্পদ থাকে, শুক্রিয়া জ্ঞাপন তাদের মুখ থেকে বের হয় না, কিন্তু জাকিরবা খুব সুন্দর একটা কথা বলেছে, আমি মানে অন্তরে লেগেছে, সেটা হচ্ছে যার 3,000 টাকা স্যালারি মুয়াজ্জিন তার মুখ থেকে শুক্রিয়া শব্দটা বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ শব্দ বের হয়ে যায়, কিন্তু যার অনেক সম্পদ আছে সে দেখছে সে অনেক সম্পদের মালিক, সে অনেক নিয়ামতের মালিক, তারপরেও মানে তার অন্তর থেকে যে শুক্রিয়া শব্দটা বের হবে সেটাও আসে না। আর এটা হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা দিয়েছেন হয়তো তা প্রয়োজনও নেই, অতটুকু প্রয়োজনও নেই, আপনার যা ভরণ পোষণ, যা মৌলিক চাহিদা এগুলো পূরণ হয়ে যাচ্ছে, এরপরও আপনার অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গিয়েছে, তারপরেও শুক্রিয়া শব্দ আসে না। এছাড়া এরপরেও আমরা চাই যে আরো অর্থ আসুক, আরো অর্থ আসুক, আরো মাল আসুক, আরো সম্পদ আসুক, আরো টাকা আসুক, কিন্তু এগুলো যাতে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি সেই জেহেনটা আমাদের কাছে হয় না। কিন্তু দেখুন, যে ব্যক্তি মুয়াজ্জিন, যে ব্যক্তি দিনদার, যারা অল্প বেতনের মধ্যে আয় থাকে, যাদের অল্প বেতনের আয় থাকে, তারা নিজেদের দৈনন্দিন চাহিদাও মেটাচ্ছে, তারা আল্লাহর রাস্তায় ব্যয়ও করছে, এবং সুক্রিয়ামূলক শব্দ তাদের মুখ থেকে উচ্চারণ হচ্ছে। কিন্তু আমরা যারা অনেক সম্পদের মালিক, তারা একটু নিজেকে চেক করি, আজকে যারা মাদানী চ্যানেলের সামনে বসে আমরা শুনছি, তারা একটু নিজেকে চেক করি যে আমাকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, আমি এগুলো কি কি খাতে ব্যয় করছি, আমি এগুলো কি কি পথে ইউজ করছি, এছাড়া আমার যেগুলো এত টাকা আসছে এগুলোর মধ্যে কতটুকু হালাল রয়েছে আর কতটুকু হারাম রয়েছে। যদি সম্পূর্ণ হালালও থাকে, এটার মধ্যে সুদ কোনো মিশ্রিত রয়েছে কিনা। আজকে আমরা অনেকেই দেখি জাকির ভাই, যে আমরা টাকা বৃদ্ধি করার একটা সহজ ওয়ে কোনটা খুঁজি, টাকা আছে ব্যাংকে রেখে দিই, এটা বছরকে বছর যাবে আমাকে ইন্টারেস্ট দিবে, ওটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং জেহেনে এটা বসিয়ে নিয়েছি যে সেটা তো আমাকে ব্যাংক দিচ্ছে, সেটা তো আমি নিজের ইচ্ছায় নিচ্ছি না, আমার টাকার উপর আমি ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু এটা তো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে যেটা ইন্টারেস্ট আছে। আরেকটা হচ্ছে যে এখন দুনিয়া এমন হয়ে গিয়েছে, এত ডিজিটাল হয়ে গিয়েছে যে আমাদেরকে ইন্টারেস্ট শব্দ ব্যবহার করে না, সুদ শব্দ ব্যবহার করে জাকির ভাই। ব্যাংক যারা আছে এরা এমন মানে ইয়া হয়ে গিয়েছে যে বিভিন্ন নতুন নতুন শব্দের মাধ্যমে আপনাকে বলবে এটা সুদ না, এটা ইন্টারেস্ট না, এটা অমুক, এটা তমুক, তখন মানুষ কি হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, না এটা তো সুদ না, এটা তো ইন্টারেস্ট না, এটা তো মুনাফা, মানে এক একটা নতুন নাম দেবে। কিছুদিন আগে আমি একজন মোবাইলকে দাওয়াত দিলাম, আমাকে বলছেন যে আচ্ছা এটা তো আমাকে সুদ ব্যবহার করে না, ইন্টারেস্ট ব্যবহার করে, এটা নতুন একটা শব্দ দিয়েছে, এটা নাকি সুদ না। যখন এটা রিসার্চ করে বের করা হলো, এটার অর্থ বের করা হলো, এটার অর্থই হচ্ছে সুদ,
ওটাই আছে,
ওটাই হচ্ছে
এখন মানুষকে ধোকা দেওয়ার জন্য।
জি,
আর এটা মূলত অমুসলিমদের এক অনেক বড় চাল যে আপনার মুসলমানদের ইমান আকিদা ইবাদতকে নষ্ট করার জন্য এটা একটা সহজ পথ। আমি আরো বলবো আপনাকে এ বিষয়ে যে অমুসলিমরা মুসলমানদের পিছনে এভাবে লেগেছে, কেননা হারাম যে খাবে এটা তো হারাম আছে, আল্লাহ ঘোষণা করেছেন এটা হারাম সুদ, আর যদি কোনো ব্যক্তি হারাম খায় তো তার ইবাদত আর কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে, এটা অমুসলিমদের একটা চাল আছে। এখন আপনি যে বললেন যে এই হারামকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের নাম দিয়েছে, এটাও রাইট, এক একটা নাম এক এক রকমের দিয়েছে যাতে করে পাবলিক
বুঝতে
না পারে, সাধারণ মানুষ বুঝতেও পারে না। আচ্ছা এখানে পথ খুলছে কিভাবে দেখেন, জাহান্নামে মুসলমানদেরকে জাহান্নামে পাঠানোর জন্য কিভাবে রাস্তা খুলছে, সংস্থা হোক বা যারাই হোক যারা এভাবে দেয় মানুষকে টাকা পয়সা, তো এরা আসে, আমি বিপদে আছি মুসলমান আমার কাছে আসলো, এসে বললো ভাই শুনছি আপনি নাকি অনেক অভাবে আছেন, আমি আপনার একটা হেল্প করতে পারি, সেটা হলো গিয়ে আমি আপনাকে 10,000 টাকা দিব, আমি এটা একবারই নিব না আপনার থেকে, মাসে মাসে নিব, মাসে আপনি 1,000 করে দেন।
জি,
কিন্তু আপনাকে কি করতে হবে, 10,000 টাকা 10 মাস হয় না, আপনাকে 12 মাস দিতে হবে, 2,000 টাকা 2 মাসে বেশি দিবেন। অভাবী ব্যক্তি দেখলো হ্যাঁ আসলে তো ঠিক কথা, 2,000 টাকা বেশি দিব, আমার এখন বর্তমানের অভাবটা দূর হয়ে গেল, সমস্যাটা দূর হয়ে গেল, একে তো রাজি করালো, রাজি করিয়ে এরপরে কি, এখন যে যখন রাজি হয়েছে না, এখন তার জন্য আরো গুনাহের রাস্তা খুলছে, এক তো 2,000 টাকা বেশি দিতে হবে, এখন তো হারাম কাজ, এত রাস্তা খুলে নিয়েছে, এখন রাস্তা আরো খুলতেছে। এরপর একটা ফর্ম বের করবে, ফর্ম বের করে বলবে ভাই এই টাকাটা না আপনার নামে দেওয়া যাবে না, এই টাকাটা দিতে হবে আপনার ওয়াইফের নামে। দেখেন এখানে কি করে, পর্দাকে বেপর্দা কি বানাইতেছে, আপনার ওয়াইফের নামে দিতে হবে। আমরা পুরুষদেরকে টাকা দেই না, মহিলাদেরকে দেই। আপনার ওয়াইফ যদি আপনাকে সাক্ষ্য দেয় তবে আমরা এই টাকাটা দেব। ওয়াইফের ছবি লাগায় এই পেপারের উপরে, ওয়াইফের ছবি লাগায়, লাগিয়ে এখন এখন আর পুরুষের সাথে লেনদেন নাই এদের সাথে, এখন এই মহিলার সাথে। এই মহিলাকে যেতে হবে তাদের কাছে, অ্যাপ্লিকেশন জমা করতে হবে, ওখানে ফর্মের মধ্যে ছবি লাগাতে হবে, সিগনেচার করতে হবে, বারবার অফিসারের সাথে যাওয়া আসা করতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে। এক তো হারাম খাওয়ালো, দ্বিতীয়ত তার ওয়াইফকে বেপরদেগী বানালো। আচ্ছা, এরপরে টাকাটা দিয়ে দিল 10,000, এখন 12 মাস পর্যন্ত এর ওয়াইফ এদের কাছে যাবে। কেন? স্বামী বলতেছে কি, তুমি তো টাকা ছাড়াইছো, তুমি তো টাকা নিয়েছো, তোমার সাথে ভালো সম্পর্ক, তুমি অফিস চিনো, তুমি যাও, আমার কাজে আমি ব্যস্ত আছি। এখন স্বামী নিজের কাজে ব্যস্ত, ওয়াইফকে বারবার এখান থেকে ঘর থেকে পাঠায় এই অফিসের মধ্যে লেনদেন করার জন্য। এরপরে যখন সে 10,000 টাকা একবার নিয়েছে, এখন 10,000 টাকা যে কি করতেছে, একবার নিয়েছে, একবারে খরচ হয়ে গিয়েছে, এখন কষ্ট ক্লাস করে সে প্রতি মাসে 1,000 করে দিচ্ছে, 12 মাস অতিবাহিত হয়ে গেল, নিজের পজিশন আগের মতোই আছে, আবার ল এখন ওই বেটা আবার বলতেছে কি জানেন, বলছে গত বছর তো আপনি 10,000 টাকা নিয়েছিলেন, ভালো লেনদেন করছেন আমাদের সাথে, পাম্পটি মারতেছে, ভালো লেনদেন করছেন, এবছর তো আবার টাকা নেবেন আপনি, তো অফিস থেকে আপনার জন্য ভালো একটা অফার আছে। কি অফার আছে? আপনি চাইলে এবছর 40,000 নিতে পারেন, দিচ্ছেনি আরো, এবার পুরোটা দিয়ে দিছে, আপনি চাইলে এবার 40,000 নিতে পারেন। এও খুশি, হ্যাঁ 40,000 নিলে একটা ভালো কিছু করতে পারবো, একটা ভ্যান কিনতে পারবো, একটা গরু কিনতে পারবো, যাই করার করতে পারবো। সে 40,000 টাকার ফান্ডে আবার পড়ে গেল। এভাবে করে জানিনা লিয়াকত ভাই কত ফ্যামিলি ধ্বংসের মধ্যে চলে গেছে, জানিনা এই হারামের কারণে কত ফ্যামিলির মধ্যে ঝগড়া ফ্যাসাদ সংসার নষ্ট হয়ে গিয়েছে। এবং হাজারো ফ্যামিলি আজকে বাংলাদেশের মধ্যে খুঁজে পাওয়া যাবে এদের কারণে, এই সকল ফ্যামিলিগুলো। আচ্ছা, যদি এরা সময় মতো টাকা দিতে না পারে, তো ওই লোক যে প্রথমে আইসা কোশিশ করছিল একে টাকা দেওয়ার জন্য, এ বাড়িতে আইসা উপস্থিত। আমি এক বাড়িতে বেড়াতে গেলাম আত্মীয়র বাড়িতে, তো দেখি প্যান্ট শার্ট করা, ইনটিন করা এক লোক আসছে সাইকেল নিয়ে। তো আমার কাজিন যার বাড়িতে বেড়াতে গেলাম তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কে? আমার এত রাগ আসছে না ওদিনকা, তো দেখি আমি এদের ঘরের সামনে যে বারান্দা থাকে আমি ওখানে, আমাকে বসতে দিছে ওখানে, চা নাস্তা দিছে, আমি খাইতেছি, আর ওই ঘরের মহিলা আমাকে দেখে ওই যে আসছে বাহির থেকে টাকা লেনদেন যার সাথে করে, আমি যেবার দেখেছি ওই বাড়ির মহিলা ঘরের পিছন দিয়ে এসে আর এক সাইড দিয়ে ওই লোকের সাথে কথাবার্তা বলতেছে, টাকা লেনদেন করতেছে, যা দেওয়ার দিতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কে, বলতেছে আসলে অভাবে ছিলাম তো এর থেকে কিছু টাকা নিয়েছিলাম। তো বললাম টাকা কি বেনিফিট দিতে হয়? বললো হ্যাঁ অমুক সংস্থা আছে না ওই ওখান থেকে দেয়। আমি খুব বুঝছে, তো সাথে সাথে আমি একে সালাম দিলাম, আর সালাম দিয়ে খাবার ওখানে রেখে আমি একে কিছু সময় ইনফরাদি কোশিশ করলাম, বলে ভাই যেটা করছেন না আপনি এটা অল্প সময়ের জন্য করছেন, এখন হয়তো বা দুই মাস এই টাকা থেকে আপনি উপকার দেখতেছেন, কিন্তু আসলে হাকিকত এটা উপকার অর্জন হচ্ছে না আপনার, এটা থেকে আপনার ক্ষতি আর ক্ষতি রয়েছে। কিভাবে ক্ষতি? আমাকে জিজ্ঞাসা করলো, আমি সিধা সিধা উত্তর দিছি একে। আমি বললাম আপনি এই যে হারাম, এখন আপনি তো স্বীকার করেন এটা হারাম। হ্যাঁ আমি জানি এটা হারাম, এখন এই হারাম আপনি ঘরে আনছেন আর এটা দিয়ে হারাম হারামের মাধ্যমে আপনি উপার্জন শুরু করছেন, যাই করেন একটা ছোট্ট দোকান দিয়েছেন এই লোকের টাকায়, হারাম টাকা দিয়ে আপনি দোকান শুরু করেছেন, এই দোকান থেকে যা উপার্জন হবে এটা দিয়ে আপনার ঘরের মানুষের ভরণ পোষণ হবে। কাহা আপনার ছেলেকে কি আপনি হারাম খাওয়াইলেন না হালাল খাওয়াইলেন? কতকাল তো হারামই খাওয়াইলাম আমি। আচ্ছা এই যে হারাম খাওয়ানোর পরে আপনার ছেলেটা বড় হয়েছে, হারাম খেয়ে কি আপনার কথা শুনবে জীবনও? আল্লাহ তাআলার দয়া হয়েছে, যখন বুঝালাম একে তো এ তওবাও করলো আর বললো যেটা আছে বাকি এটা আমি পরিশোধ করে দিব ইনশাআল্লাহ তাআলা। পরে খবর নিয়েছি যে বাকি পরিশোধ করার পরে আর কখনো এই হারামের দিকে আর স্বাদ বাড়ায় নাই। আসলে দেখুন
মাশাআল্লাহ,
মানে মুসলমানদেরকে বরবাদ করার জন্য, মুসলমানদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদের ইমান আমলকে শেষ করে দেওয়ার জন্য মানে আমাদের পিছনে এভাবে লেগে গিয়েছেন আমরা জানি না। এখন এই সুদের আর ঘুষের আর হারামের নাম তারা দিন দিন পরিবর্তন করে, দিন দিন পরিবর্তন করে। দেখবেন মদ যে আছে, মদ কিন্তু পান করা হারাম রয়েছে, এখন এই মদের নামকে কয়েকটা নামে চলে আসছে, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, এই অ্যালকোহল ওইটা, মানে কি কি আছে আমি তো জানি না। যেদিন থেকে শুনলাম আমিরুল সুন্নাত এগুলো পান করা নিষেধ করেছেন, এই দিন থেকে ওটার নামও আমি জানি না। প্রয়োজন নেই, যেখানে আমার মুর্শিদ না করেছেন সেগুলো দেখেও আমার লাভ কি? তো এর মধ্যে নাম চেঞ্জ করে করে প্রতি বছরে নতুন নতুন নাম দিবে আর এই ডিব্বা বানাবে আর এগুলো মানুষের কাছে সেল করবে, এদের এখন মুসলমানদেরকে মানে জান্নাতের জন্য মুসলমান যেতে না পারে এদের উদ্দেশ্য এটা।
আল্লাহ আল্লাহ তাহলে হেফাজত করুক। ভাই সময় শেষ, এদিকে আমার আরেকটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো শুনেছি অনেক মাশাআল্লাহ আপনার থেকে মাদানী ফুল, আমার শুরু থেকে সকাল থেকে একদম রাত পর্যন্ত চোখ বন্ধ করা পর্যন্ত আমার কিভাবে আমার দিনটা অতিবাহিত করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের জীবনে সুন্নতের গুরুত্ব কতটুকু।
আল্লাহ আল্লাহ
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি চাচ্ছি শেষ মাদানী ফুল এটা দিয়ে যদি আপনি শেষ করতেন
ইনশাআল্লাহ তাআলা। হাদিসে পাক হাজার দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমেও হাজার বার শুনেছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরো, কেননা এই সুন্নাত আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে ইসলামের পরিপূর্ণতা।
বেশক
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাক ইরশাদ করেছেন আমাদের জন্য যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে অর্থাৎ জাহিরি পর্দার পরে আমি তোমাদের জন্য যে দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন একটা সুন্নাহ, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, এতেই তোমাদের নাজাতের পথ রয়েছে। আজ মুসলমান দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত, এর কারণ কি? একটাই কারণ যে আমাদের আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো আমরা করতে পারি না, বিদায় এই অবস্থা। আজকে দেখুন যারা ইমামা শরীফ পরে মাথায়, আল্লাহ তালার দয়ায় এরা কোথাও গিয়ে লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না, কেননা অমুসলিমরা দূর থেকে দেখেই মনে করে যে এ মুসলমানদের মধ্যে অনেক বড় ইবাদতকারী ব্যক্তি, একে কিছু বলা যাবে না। আর যে সকল ব্যক্তিরা সুন্নতের উপর আমল করে, সুন্নত মেনে চলে আর সুন্নতকে মোহাব্বত করে, তাদের জন্য তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় সুসংবাদ দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জবান থেকে হাদিসে পাক বর্ণিত হয়েছে, আমার নবী ইরশাদ করেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসবে, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। যদি আমরা চাই কি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকের উপর আমল করে যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার প্রতিবেশী হতে পারি, তো আমাদের উচিত যেন আমরা সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করি, আর এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আজকে আপনি বলবেন যে ঘরের মধ্যে অশান্তি, সুন্নাত মোতাবেক চলুন এই অশান্তি দূর হয়ে যাবে। আপনি বলবেন যে আমার উপার্জনের মধ্যে বরকত নেই, সুন্নাত মোতাবেক চলেন দেখবেন উপার্জনের মধ্যে বরকত চলে আসবে। আপনি বলবেন আমি মানুষের সাথে মিশতে পারি না, সুন্নাত মোতাবেক চলেন, আমার নবী যেভাবে চলেছেন যেভাবে কথা বলেছেন আপনি এভাবে কথা বলা শুরু করেন দেখবেন আপনি মানুষের সাথে মিশতে পারবেন, মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে একটি প্রিয় সুন্নাত যখনই কারো সাথে কথা বলতেন মুস্কি হাসি দিয়ে কথা।
আল্লাহু
আকবার। আপনার শত্রু থাকলেও তার সামনে গিয়ে আপনি মুস্কি হাসি দিয়ে কথা বলবেন না, এ আপনার আপন হয়ে যাবে। এ বলবেন না এতক্ষণ পর্যন্ত যাই হয়েছে কিন্তু তার হাসিটা দেখলে আমার অন্তরটা শান্তি
হয়ে গেছে।
এবং হাজারো মোবাল্লিগের নামে এরকমের রেকর্ড আছে কি খাই বা না খাই এর কাছে গিয়ে বসলে এর একটা কথা শুনলে আমার মনটা শান্তি হয়ে যায়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার এই 63 বছরের হায়াতে মোবারকে অতিবাহিত করেছেন, যদি আমরা এই সুন্নাতে মোবারকাকে অনুসরণ করতে পারি তবে আমাদের জন্য নাজাত রয়েছে, দুনিয়ার উপকারও রয়েছে আর আখেরাতে মঙ্গলও রয়েছে।
মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক বৃন্দ সময় একেবারে শেষের দিকে, আমরা শুনেছি আজকে যে সকালে শুরুটা আমরা কিভাবে করব। সকালে শুরুটা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে দিয়ে শুরু করব, ফজরের নামাজের মাধ্যমে শুরু করব, ঘর থেকে যখনই বের হব যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে তখনই আমরা হাসি মুখে মুচকি হেসে কথা বলবো, মুসলমানদের যে হক সালাম দেয়া এই সালাম প্রদান করব। এছাড়া যখনই আমরা যে যে ব্যবসা প্রতিষ্ঠানে থাকি না কেন, যে যে জবই করি না কেন, আমরা হালাল উপার্জন করব, কেননা হালাল উপার্জনের মধ্যেই বরকত রয়েছে। আপনি যতই ইবাদত করুন হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদতগুলো কবুল হবে না। এছাড়াও আপনি যখনই ঘর থেকে বের হবেন তখন কোনো দুঃখী গরিবদেরকে দেখলে যতটুকু আপনার সম্ভব আপনি সহায়তা করার চেষ্টা করবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা হাঁটছি, হ্যাঁ আমাদের আমাদের সাথে যদি কেউ কারো ধাক্কা লেগে যায় আমরা একটু রাগান্বিত হয়ে যাই, না এমন না করা চাই। আমাদের কাছ থেকে যাতে শুধু মানুষ আনন্দ পায়, শুধু মানুষ সুখ পায়, কেননা আমি যদি কোনো মুসলমানের দুঃখের কারণ হয়ে দাঁড়াই তাহলে সেই মুসলমান কষ্ট পাবে, আর কোনো মুসলমানকে কষ্ট দিলে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। যদি আমি আল্লাহ তাআলার হক যদি আমি আদায় না করি, আল্লাহ তাআলার হক যদি আমি পালন না করি তাহলে হয়তো বা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যদি বান্দা যতক্ষণ চাইবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও মাফ করবে না। তাই বান্দার হকের ব্যাপারে সচেতন থাকতে হবে, একটু সুন্নাতের উপর অনুসরণ করতে হবে। জি হ্যাঁ, আমরা সবসময় যদি সুন্নাতের উপর অনুসরণ করি, যেমন আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসে আছি আমি সুন্নাত মোতাবেক খাচ্ছি, তাহলে এই সুন্নাত মোতাবেক খাওয়ার কারণে আমরা অল্প খাওয়ার মধ্যেও নিজেকে সন্তুষ্ট রাখতে পারবো। আজকে আমরা অনেকে বলি যে আমরা সন্তুষ্ট নাই, অল্প সন্তুষ্ট না, কেননা আপনি সুন্নাত থেকে দূরে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অল্পে তুষ্ট ছিলেন, সে অল্প তুষ্ট যদি আমরা হতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমরাও নিজেকে অল্পের মধ্যে, আমার যে আয় রয়েছে সেটার মধ্যে আমি নিজেকে কি করতে পারবো, অল্প তুষ্ট থাকতে পারবো। এখন দেখা যায় অনেকে বলি যে আমার আয় কম, আমার রোজগার কম, আমার মানে হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি সুন্নাত থেকে দূরে। আপনি মানে যেটা সুন্নাত মোতাবেক খাবার খাওয়া, এটা যদি কেউ গ্রহণ করে, তাহলে আপনার অল্প আয়ের মধ্যেও আপনি আপনার আয়টাকে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে সুন্নাত মোতাবেক চলা, সুন্নাত মোতাবেক দেখা, সুন্নাত মোতাবেক হাঁটা, এছাড়া অনেক কিছু রয়েছে যেগুলো আমরা যদি সুন্নাত মোতাবেক করি। আচ্ছা লিবাস, হ্যাঁ, আমরা যদি আমার আকা আলাইহিস সালামের সুন্নাতকে আঁকড়ে ধরি, দাড়ি, এভাবে যদি আমরা সুন্নাতকে অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জাল এই কালো আপনার ভালো হয়ে যাবে, পরকালও ভালো হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সবাই নেকির সংস্পর্শে থাকি। অনেক সময় দেখা যায় আমি নিজে নেককার হতে চাই, কিন্তু নেকির সংস্পর্শে, নেককারদের সংস্পর্শে না থাকার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি নিজেকে নেককার বানাতে পারি না। তাই আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের মতো এত সুন্দর একটি সংগঠনের সাথে আপনারা নিজেকে সম্পৃক্ত করুন, এবং দাওয়াত ইসলামী যেখানেই ইসলামী ভাইরা রয়েছে ইনাদের সংস্পর্শ গ্রহণ করুন। কেননা দেখুন, আজকে আমরা যারা চ্যানেলে বসে আছি, হয়তোবা আমরা সবাই এখানে দাবি করতে পারবো যে আমরা আগে এরকম ছিলাম না, আমাকে দাওয়াত ইসলামী দামি বানিয়ে দিয়েছে, আমাকে দাওয়াত ইসলামী চিনিয়ে দিয়েছে যে আমি কে, আমি একজন মুসলমান, আমার চাল চরিত্র কেমন হওয়া দরকার, এগুলো দাওয়াত ইসলাম আমাকে শিখিয়েছে। তো আপনারাও যদি চান নিজেকে সংশোধন করতে, আপনারাও যদি চান আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত নেকির মাধ্যমে কাটতে, আপনারাও যদি চান আপনাদের আখিরাতকে সুন্দর করতে, তাহলে দাওয়াত ইসলামের মতো সুন্দর পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার বদৌলতে আজকে আমার মতো লাখো নজওয়ান নিজের জীবনকে সুন্দর করতে পেরেছে, নিজের জীবনকে সুন্দর করতে সার্থক হয়েছে। তো আপনাদেরকে আমি দাওয়াত দিব, আলহামদুলিল্লাহ। এখন তো আরো সহজ হয়ে গিয়েছে নেকির দাওয়াত প্রচার করানোর জন্য, তো আরো সহজ ব্যবস্থা মাদানী চ্যানেল। আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে কিভাবে ইলমে দিন অর্জন করতে হবে, কোন বিষয়টি আপনার জীবনের জন্য ফরজ, কোন বিষয়টা আপনার জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ, সেটা জানা মাদানী চ্যানেলের মাধ্যমে আরো সহজ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে তো আমি দাওয়াত দিব যে মাদানী চ্যানেলের সাথে থাকুন, এবং আপনার এলাকায় যদি দাওয়াত ইসলামী ইসলামী ভাইরা থাকে, তাহলে ওনাদের সংস্পর্শ গ্রহণ করুন, এবং সাপ্তাহিক যে ইজতিমাগুলো হয়ে থাকে সেখানেও অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনারা নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আসুন যেতে যেতে আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার শানে একটি মানকাবাত শ্রবণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার, জিন্দাবাদ 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 আমার তার, জিন্দাবাদ 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 আমার তার, জিন্দাবাদ 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 আমার তার, জিন্দাবাদ। হে আমির আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমির আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার, জিন্দাবাদ 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 আমার তার, জিন্দাবাদ 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 আমার তার, জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাগান, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাগান, আলা হযরত জিন্দাবাদ সদরু শরিয়ত জিন্দাবাদ, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদরু শরিয়ত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, 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 আমার আত্মার জিন্দাবাদ, 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 আমার আত্মার জিন্দাবাদ। আহা সকল শূন্যে যদি তোমার সাথে মিলে গিয়ে যেত, আহা সকল শূন্যে যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, আহা সকল শূন্যে যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, আহা সকল শূন্যে যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, শত্রু হতো অপদস্ত আর সুন্নত জিন্দাবাদ, 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 আমার আত্মার 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 জিন্দাবাদ।
দর্শকবৃন্দ, আজকে যা কিছু আমরা শ্রবণ করেছি আল্লাপাক আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, অপর ইসলামের নিকট পৌঁছে দেওয়ার সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মোবাইল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা। Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning.